তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমাতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ভাগ্য ওই ব্যক্তিরই নসিব হবে যার সকালে নামাজ পড়ার অভ্যাস আছে, যার তকদিরে, যার ভাগ্যে ফজরের নামাজ আছে, যে নামাজ উঠে পড়তে পারবে, সেই এই হাদিসের উপরে আমল করতে পারবে দুরুদ সালাম পাঠ করার। আর যদি ফজরের নামাজের অভ্যাস না থাকে, তার জন্য না রহমতপূর্ণ প্রভাত হবে, না সে তিনবার করে দুরুদ সালাম পাঠ করতে পারবে। এর কারণ হলো অনেক মানুষের এমন বদ অভ্যাস আছে, কারণে ওয়া কারণে রাতের দুইটা তিনটা বাজে সে আরাম করে। এমন মানুষ খুবই কম পাবেন। হ্যাঁ, আল্লাহওয়ালা যারা বা যাদের 100% সতর্কতার সাথে যারা আরাম করে ঘুমায়, তাদের ব্যাপারটাই ভিন্ন। বাকি আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের এমন অনেকের বদ অভ্যাস আছে যারা রাত দুইটা তিনটা বাজে সোশ্যাল মিডিয়া এই সেই বন্ধুবান্ধব আড্ডা দিয়ে ঘুমাতে যায়। আপনি বলেন দুইটা বাজেও যদি যে ব্যক্তি ঘুমায়, তার পক্ষে কি সম্ভব আড়াই ঘন্টা পরে 4:30 বাজে ওঠা বা 3 ঘন্টা পরে 5টা বাজে ওঠা? এটা কিভাবে? অর্থাৎ ঘুমই তো তখন শেষ হবে না, তার ওঠা খুবই মুশকিল। এজন্য বললাম আল্লাহওয়ালা ব্যক্তি তাদের কথা ভিন্ন, এবং যারা 100% সতর্কতার সাথে ঘুমায় তারা উঠতে পারে। এজন্য এই দুরূদ শরীফের যে ফজিলত শুনলাম, এই দুরূদ শরীফ পাঠ করা তাদের জন্যই পসিবল হবে সকাল সন্ধ্যা, যারা ফজরের নামাজটা উঠে আদায় করতে সক্ষম হয়, যারা ফজরের নামাজ জামাত সহকারে পড়তে পারে বা নামাজ পড়তে পারে, ফজরের নামাজ টাইম মতো পড়তে পারে, তারাই এই দুরূদ শরীফের হাদিসের উপর আমল করতে পারে তিনবার করে সকালে সন্ধ্যায় দুরূদ শরীফ। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে নামাজের যে মহাব্বত রয়েছে সেই মহাব্বত দান করুক, আমরা নিজের নামাজের সময় মতো নামাজগুলো আদায় করার আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনব আমরা, হামদে বারী তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর পাশাপাশি আজকের অনুষ্ঠানেও একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মোবালিকে দাওয়াত ইসলামে আমাদের সাথে রয়েছেন রাফিয়াত তারি ভাই আর মোতালিব ভাই, তাদের থেকেও গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। চলুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে বিষয় জানাবো আপনাদেরকে। জি, তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون صدق الله العظيم।
আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র দুরূদ ও সালামের ফজিলত বলতে গিয়ে ফজরের নামাজের কথা বললাম আর কি, কথায় চলে আসছে। আর কোরআনে পাকের যে আয়াতে কারিমাগুলো আমরা তেলাওয়াত শুনলাম, হয়তো বা আপনারাও খেয়াল করেছেন, এর মধ্যেও এই বিষয়টা একটি আয়াতের তর্জমায় চলে আসছে, তারা বলবে হায় দুর্ভোগ, এটাকে তারা দুর্ভোগ মনে করে। আমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করলো, মানে এটাকে তারা কষ্টকর মনে করে। যাদের মধ্যে নামাজের অভ্যাস নেই অবশ্যই এটা কষ্টকর তাদের জন্য, কিন্তু এই কষ্টের পরেই তো প্রশান্তি রয়েছে। যখন কোনো মুমিন বান্দা ফজরের নামাজ পরে বের হয়, দর্শক আবারও একটু বলি, তখন তার হৃদয়টা থাকে একদম শান্তিময়, আর সে শান্তি অনুভবও করে, হৃদয়ের প্রশান্তি খুঁজে পায়। আর যার জন্য উঠতে কষ্ট হয়ে যায় সেটাকে অনেক কষ্টের একটা বিষয় মনে করে, আর ওই নামাজটা পরেই বা কী প্রশান্তি সে পাবে, কোনো মতে অজু করে নামাজ পড়ে আবার শুয়ে যা, এরকমের বিষয়টা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক, শান্তি প্রশান্তি, হৃদয়ের প্রশান্তি আমরা খুঁজি অর্থের মধ্যে, ধন সম্পদের মধ্যে, ছেলে সন্তানের ভালো লেখাপড়ার মধ্যে, বাড়ি গাড়ির মধ্যে, বিদেশে ভ্রমণের মধ্যে, কিন্তু প্রকৃত যে প্রশান্তি রয়েছে সেটা তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই রয়েছে, আর নামাজও আল্লাহ তাআলার জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি, বিষয় শুনবো এখন, এরপর ইনশাআল্লাহ তাবারক তাআলা হামদে বারী তাআলার দিকেও যাবো আমরা। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান বলে ঘোষণা করেছেন, এবং মুমিনের হৃদয় যেই স্থানের দিকে বারবার ধাবিত হতে থাকে, মানুষ দৈনিক পাঁচবার যে স্থানে আসতে হয় তাকে, ওই জায়গাটার নাম হলো মসজিদ। আবার আমরা সর্বসাধারণ মানুষ যারা আছি, আমরা এটাকে আল্লাহর ঘর বলি, আল্লাহর ঘর, যেটা আল্লাহ তাআলার ঘর। এই আল্লাহর ঘরকে একটু পরে নিয়ে আসি আমি, এছাড়া যেগুলো আছে, কোরআন, আল্লাহর কালাম, যখনই কোনো বস্তুর সাথে আল্লাহ তাআলার এই পবিত্র নাম মোবারকটা অ্যাড হয়ে যায়, সেটা কত দামি হয়ে যায় মুসলমানের কাছে। একটু চিন্তা করে দেখি, কোরআন, আল্লাহর কালাম, এরপরে যদি দেখি রোজা, আল্লাহ তাআলার রহমত, তখন এটার গুরুত্ব কতটা বেড়ে যায়। এভাবে করে প্রত্যেকটা বিষয়, ইবাদত আল্লাহ তাআলার জন্য, তখন ইবাদতের প্রতি আমাদের কতটা আগ্রহ বেড়ে যায়। ঠিক আল্লাহর ঘর মসজিদ, এর যেমনিভাবে আদব রয়েছে তেমনিভাবে সম্মান রয়েছে, আর ওই মসজিদে ইবাদতকারীদেরকে কাল কেয়ামতের ময়দানে মসজিদ সাফাত করে জান্নাতে নিয়ে যাবে। মসজিদ যেতে চাবে না, বলবে আমার ভিতরে যারা ইবাদত করছে তাদেরকে সাথে আমি নিতে চাই। আজকের বিষয়টা মসজিদের আদব ও আলা হযরত আমরা রেখেছি, যাতে করে মসজিদের আদব সম্পর্কেও কিছু জানতে পারি, আর পাশাপাশি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই এ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কী তরবিয়াত দিয়েছেন, কী দিক নির্দেশনা দিয়েছেন, সেটাও যেন আমরা জানতে পারি। আলা হযরতের মধ্যে মসজিদের আদব সম্পর্কে কতটুকু ভালোবাসা সম্মান ছিল তাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক, আলোচনায় তো যাবই, যেহেতু মোবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে আছেন, একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা শোনার পূর্বে, চলুন আমরা হামদে বারী তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুবহু বাদা মিন তালাতিহি আল্লাহু 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 الشجر نطق الحجر شق القمر بشارته الله والله 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 الله أسرى والرب دعاه لحضرته الله والله 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 الله
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার কালাম আমরা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির শুনতে করতে সকলের কাছেই ভালো লাগে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমাও করে দেন, মাগফিরাত দান করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সবসময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যস্ত থাকার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, যে বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য আজকের অনুষ্ঠানে, মসজিদের আদব ও আলা হজরত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র স্থানকে পবিত্র রাখার ব্যাপারে বা এই পবিত্র স্থান মসজিদকে আবাদ করার ব্যাপারে বিভিন্নভাবে কোরআনে পাকে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারাকার মধ্যেও ইরশাদ করেছেন। এক এক করে আমরা জানবো ইনশাল্লাহ তাআলা। শুরু করব মোতালিব ভাই থেকে ইনশাল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় তো শুনতেই পেয়েছেন, মসজিদ পরিপূর্ণ করার ফজিলত আছে। এর মধ্যে পরিপূর্ণ মানে নামাজি দিয়া, নামাজি দাওয়াত দিয়ে, মানুষকে দাওয়াত দিয়ে নামাজিদেরকে মসজিদে নিয়ে আসা, মসজিদকে পরিপূর্ণ করা এবং আদব রক্ষা করা, আর পাশাপাশি আলা হযরতের জীবনী তো আছেই এর মধ্যে। কি দিয়ে শুরু করবেন শুরুতে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। মসজিদ মুসলমানের একটা অপরিহার্য অংশ। মসজিদ হচ্ছে হৃদয়ের প্রশান্তি, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ ঘর, যার মাধ্যমে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালিত হয়। অর্থাৎ মসজিদকে কেন্দ্র করে আমাদের একটা বিশেষ অংশ, বিশেষ একটা আমাদের এর সাথে আমরা সম্পৃক্ত আছি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে যারা মসজিদ আবাদ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিচ্ছেন যে যারা মসজিদ আবাদ করে প্রকৃতপক্ষে তারাই, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারাই করে যারা আল্লাহ এবং আখিরাতের উপর ইমান রাখে। তো এর ব্যাখ্যায়
জি
মুফতি আহমদ ইয়ারখান নামি রহমতুল্লাহ তাআলা আলাই যে আবাদকারীর ব্যাখ্যায় এগারোটা উনি স্তর বর্ণনা করেছেন, যে এগারো ধরনের ব্যক্তি মসজিদকে আবাদ করে, এগারো ভাবে। প্রথমত হচ্ছে মসজিদকে নির্মাণ করা, যেটা আমরা খুব সহজেই বুঝি। এই মসজিদ নির্মাণ করার দাওয়াত ইসলামীর ভূমিকা সেটা আমরা জানি, মসজিদ কীভাবে দাওয়াত ইসলামী নির্মাণ করছে। প্রতিদিন সারা বিশ্বে দুইটি করে মসজিদ নির্মাণ হচ্ছে দাওয়াত ইসলামী। এর পরবর্তীতে মসজিদকে প্রশস্ত করা, মসজিদ সমৃদ্ধ করা, মসজিদকে সৌন্দর্য করা, মসজিদে মানুষদেরকে আহ্বান করা, এটাও মসজিদে আবাদ করার মধ্যে অন্তর্ভুক্ত। এমনকি মসজিদে ইকামত প্রদান করা, অর্থাৎ মুয়াজ্জিন যিনি আছেন তাকেও এর মধ্যে সামিল করা হয়েছে, এবং মসজিদে যিনি ইমামতি করেন তাকেও এর মধ্যে সামিল করা হয়েছে। অর্থাৎ এই সকল ব্যক্তিবর্গর ব্যাপারে আল্লাহ তাআলার ইরশাদ হচ্ছে যে এরাই হচ্ছে মূলত আল্লাহ তাআলা এবং আখিরাতের উপর বিশ্বাসী,
বিশ্বাস রাখে।
এখন কথা হচ্ছে মসজিদের ব্যাপারে আমরা জানি এবং মসজিদে কীভাবে যেতে হবে এই ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন মাসআলা, বিশেষ করে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রাজবিয়াতে তো অসংখ্য মাসআলা বর্ণনা করেছেন এই মসজিদ সংক্রান্ত, সেদিকে যাব। এই মসজিদকে সৌন্দর্য রাখার ব্যাপারে ইমামগণের যে মাসআলা সেটাই নয়, আল্লাহ তাআলার বিশেষ হুকুম রয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআ'ইস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিয়েছেন এবং ইসমাঈল আলাইহিসসালামকে, যেন তিনি বলতেছেন আমার ঘরকে তোমরা খুব পবিত্র করো,
পবিত্র
অত্যন্ত পবিত্র করো। কেন? এটা যারা তাওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য, রুকু সেজদা করবে তাদের জন্য, অর্থাৎ রুকু সেজদা তাওয়াফ ইতিকাফ ইত্যাদির জন্য মসজিদকে খুব যথাযথ পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা অন্যত্র সকল মানব জাতিকে এই ব্যাপারে আদেশ দিয়েছেন,
আদেশ দিয়েছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বানি আদম, তোমরা তোমাদের সৌন্দর্যতাকে আঁকড়ে ধরো, সৌন্দর্যতাকে নিয়ে মসজিদে প্রবেশ করো, মসজিদে আসো। এই ব্যাপারে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে না বললেই নয়, ইমাম আজম রহমতুল্লাহ তাআলা মসজিদে যাওয়ার জন্য, আল্লাহর সম্মুখে দাঁড়ানোর জন্য তিনি বিশেষ পন্থা অবলম্বন করতেন। তিনি ব্যবসায়ী ছিলেন এবং যুগের ইমাম ছিলেন এবং এখন পর্যন্ত মানুষ তাকে অনুসরণ করে, হাজারো হাজারো হানাফি মাজহাবি সারা বিশ্বে তাকে অনুসরণ করে, তার মাসআলাকে অনুসরণ করে। তিনি কেমন ছিলেন? তিনি ব্যবসায়ী ছিলেন, নামাজের জন্য তিনি আলাদাভাবে পোশাক বানাতেন, যেটা নামাজের জন্য নির্ধারিত, আমি নামাজ পড়ব এই পোশাক পরিধান করে। এবং এর জন্য তিনি বলেন যে তাযায়্যানু লিল্লাহি তাআলা আওলা মিন তাযায়্যুনি লিন্নাস, যে আল্লাহ তাআলার জন্য সৌন্দর্য অবলম্বন করা মানুষের জন্য সৌন্দর্য অবলম্বন করার চেয়ে অধিক উত্তম। তিনি এভাবে বলে তিনি নিজের পোশাককে আলাদা করতেন, আল্লাহ তাআলার সামনে যখন যেতেন বিশেষভাবে আপনার আতর ব্যবহার করতেন, পাগড়ি বিশেষ ছিল, কাপড় চোপড়
আলাদা ছিল,
সব কিছু আলাদা ছিল। তো এটাই হচ্ছে মসজিদের আদব, মসজিদ নির্মাণ করা। তো মসজিদের আসলে অসংখ্য গুরুত্ব রয়েছে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে
আমরা শুনবো ধীরে ধীরে আলোচনাগুলো এবং জানারও চেষ্টা করবো আজকের প্রোগ্রাম থেকে। শুধু আমরা মসজিদ নির্মাণ করা এটাই শুধু আমাদের দায়িত্ব বা দায়িত্বটুকু পালন করলাম, বা আমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে মসজিদ নির্মাণের দায়িত্ব আমি নিয়ে নিলাম, মসজিদ নির্মাণ করে দিলাম, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। এরপর থেকেও মসজিদ যতদিন আছে ততদিন এই মসজিদ থেকে চাইলে আমরা অনেক সওয়াব অর্জন করতে পারি, অনেক সওয়াব অর্জন করতে পারি মসজিদ থেকে। আচ্ছা, আমি মসজিদ নির্মাণ করি নাই, অন্য কেউ করে গেছে, আমি মুসলমান, আমি চাইলেও সেই মসজিদ থেকে অনেক সওয়াব অর্জন করতে পারি বা অনেক কিছু নিতে পারি সেখান থেকে। আল্লাহর ঘর মসজিদ, এখানে আপনি যতটুকু আদব দেখাবেন তাও কম হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ। এরপরে আপনি চাইলে ওখান থেকে অনেক কিছু নিজের জন্য অর্জন করতে পারেন, সওয়াবের ভান্ডার ইনশাআল্লাহ তাআলা শুনবো জানবো। রাফি ভাই আমাদের সাথে আছেন, রাফি ভাই আজকের বিষয় নিয়ে তো আলোচনা হচ্ছে শুনছেন, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল্লা, এক আলিশান টপিকস নিয়ে আলোচনা হচ্ছিল।
জি,
মসজিদ আল্লাহ তাআলার ঘর আমরা যাকে চিনি। আল্লাহ আজ্জা ওয়াজাল্লা মূলত এই জমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর আল্লাহ তাআলা যুগে যুগে বহু পয়গম্বর প্রেরণ করেছেন তার সত্য দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তো আল্লাহ আজ্জা ওয়াজাল্লা এক এক উম্মতের জন্য এক এক ধরনের বিশেষত্ব দান করেছিলেন। তবে সবচাইতে খুশির কথা হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যা যা রাখা হয়েছে, যা যা সিলেকশন করা হয়েছে, তার পূর্বের কারোর জন্য করা হয়নি। আপনি শুনলে অবাক হবেন যে পূর্বের যত নবী আলাইহিস সালামগণ ছিলেন, তাদের যত উম্মতরা ছিলেন, তারা কিন্তু চাইলেই যেখানে সেখানে ইবাদত করতে পারতেন না।
নির্ধারিত স্থান,
নির্ধারিত স্থান ছিল যেখানে তারা ইবাদত করত,
ইবাদত করত।
তো আল্লাহর রাসূল রাসূল মাকবুল হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতদেরকে তিনটে স্পেশাল ক্যাটাগরি দান করেছে।
সুবহানাল্লাহ,
এর মাঝে একটা ক্যাটাগরি হচ্ছে আমার উম্মতের যে কাতার হবে সেটা ফেরেশতাদের কাতারে নেই হবে।
আল্লাহ,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য পুরো জমিনকে পবিত্র করে দিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর যেখানে খুশি সেখানে আমার উম্মত কি করতে পারবে, আমার মাওলাকে ডাকতে পারবে, নামাজ আদায় করতে পারবে। তো এইভাবে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে আলহামদুলিল্লাহ কবুল করেছেন, বিভিন্ন ধরনের অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আর আল্লাহ আজ্জা ওয়াজাল্লা যখনই তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিলেন,
জি,
ওই দিন ইসলামকে ধারাবাহিকভাবে পৌঁছানোর জন্য, সমুন্নত রাখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু ওলি আল্লাহ প্রেরণ করেছেন, মুজাদ্দিদ প্রেরণ করেছেন, যারা কিনা আল্লাহ তাআলার দিন ইসলামকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছেন, সুন্দরভাবে মসজিদকে প্রতিষ্ঠিত করেছেন, মসজিদকে আবাদ করেছেন। তো এর মাঝে যার কথা না বললেই না, যে মাস যার জন্য অপেক্ষমান, যে মাসে যার উরুস রয়েছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আল হযরত আলাইহির রহমাত, ওনার জীবনীতে, ওনার কদমে কদমে, ওনার হুসনে আখলাকের মাঝে মসজিদ যেন একটা পার্ট অ্যান্ড পার্সেল ছিল। আজকে আমি আপনি পার্ট অ্যান্ড পার্সেল বলতে ভাবি আমার একটা স্মার্টফোন, আমার হয়তো কার, আমার হয়তো অফিস বা একটু ঘোরার জায়গা, কোনো না কোনো একটা রেস্টুরেন্ট বা বাংলো, কিন্তু আল্লাহওয়ালাদের, আল্লাহর ওলিদের ওই পার্ট অ্যান্ড পার্সেল ছিল মসজিদ, কোনো একটা নির্ধারিত স্থান যেখানে মাওলার ইবাদতে মগ্ন থাকতেন। তো এইভাবে মূলত আল্লাহর ওলিগণ দিন ইসলামকে কায়েম করেছেন, আল্লাহ তাআলার বাণীকে পৌঁছে দিয়েছেন। আর এর যে একটা অনুকরণ আর অনুসরণটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী স্মুথলি করে যাচ্ছে, যার প্রমাণ আমার মুত্তালিব ভাই বলেছেন সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ অ্যাভারেজে প্রত্যেক দিন দুটি করে মসজিদ নির্মাণ। আচ্ছা, দাওয়াত ইসলামী কি শুধু মসজিদ নির্মাণ করেই বসে আছে? এমনটি নয়, কিন্তু আপনি দেখবেন সিজনাবল কিছু আমাদের ওয়ার্ক হয় আলহামদুলিল্লাহ, সারা মাস রমজানুল মুবারাকা এতে কাফ হয়, শেষের 10 দিন তো মাস্ট বি হয়, তারপর মাদানী কাফেলা, বিভিন্ন কোর্সেস, মোট কথা দাওয়াত ইসলামী চাচ্ছে কিভাবে মসজিদকে আবাদ করা যায়। এই জন্যই বলা হয় যে দাওয়াত ইসলামী হচ্ছে মসজিদ ভরার সংগঠন। তো এই মূলত এই কাজগুলো আলহামদুলিল্লাহ যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আর আল্লাহ আজ্জাবাজাল্লা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন মসজিদের ব্যাপারে বা মসজিদ নির্মাণের ব্যাপারে কি আলিশান ফরমান, কি আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
কত বড় এক অপরচুনিটি,
সুসংবাদ এটা আমাদের জন্য,
সুসংবাদ আমাদের
যারা পারি, আমরা আমাদের যাদেরকে আল্লাহ তাবারাকাতালা সামর্থ্য দিয়েছে, সুযোগ দিয়েছে, আমরা মসজিদ নির্মাণ করি। আর মসজিদ নির্মাণ করার পরে সেই মসজিদের আদব সম্মান আমরা রক্ষা করি, বজায় রাখি, এমনটা যেন না হয়। মসজিদের মধ্যে আজকাল অনেক কিছু হয়, মসজিদের মধ্যে আজকাল অনেক কিছু হয়, আর এটা কতটা আমার জন্য আখেরাতে খারাপ একটা বিষয় এটা আমাকে একটু চিন্তা করা উচিত। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলার ব্যাপারে যে হাদিসে কারিম আমরা শুনি, শুনছি আমরা, জানি আমরা, তারপরেও কতটুকু বিরত থাকি আমরা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা থেকে। এরপরে মসজিদের মধ্যে অনেক সময় দেখা যায় কমিটির মধ্যে ঝগড়া লেগে যায়, অনেক সময় মুসল্লিদের মধ্যে ঝগড়া লেগে যায়, অনেক সময় মসজিদের মধ্যে দুনিয়াবি কিছু এলান করা হয়, মসজিদের মধ্যে দুনিয়াবি কিছু এলান করা হয় যেটার অনুমতি আছে শরীয়তের পক্ষ থেকে, সেটা করা যায়, কিন্তু এমনও কিছু এলান হয় যেটা আর কি করার অনুমতি নেই, তারপরে মানুষ না জানার কারণে এগুলো করে। মসজিদ আল্লাহর ঘর, আমি শুরুতে বললাম যে বস্তুর সাথে আল্লাহ তাআলার এক সম্পর্ক, আল্লাহর ঘর হলো মসজিদ, আর সেটার সম্মান বজায় রাখার দায়িত্ব প্রত্যেকটা মুসলমান,
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান,
জি সর্বশ্রেষ্ঠ স্থান এটা, আর এটার ভালোবাসা মহাব্বত আর আদব আমাদেরকে সেভাবেই রক্ষা করতে হবে। সাইয়েদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার ব্যাপারে তার জীবনীতে এসেছেন যে তিনি যখন ডান পা মসজিদে রাখতেন,
আল্লাহ,
তো যখন দ্বিতীয়বার ডান পা তিনি তুলতেন সামনে যাওয়ার জন্য, ওখানের বালি মাটি কিছুই আলাপ পেত না।
আল্লাহ,
এখনকার জমানায় তো টাইলস করা মসজিদ, পাকা করা মসজিদ, ফ্লোর পাকা, ওই সময় মাটির ছিল হয়তো বা তার চাইতো জানি না কেমন ধরনের ছিল,
মাটি ছিল,
100 বছর আগের কথা বলছি। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে লেখক লেখেন যে তিনি যখন পা কদম সামনে রাখার জন্য পিছনের কদমটা তুলতেন, তো ওখানের মাটি বালি পর্যন্ত আলাপ পেত না, কতটা সে আস্তে সফটলি সেখান থেকে উঠাতেন। আচ্ছা, এরপরে আবার যেই কদমটা সামনে রাখতেন, মসজিদের আদবের ব্যাপারে কতটা সতর্ক ছিল আলা হযরত, যখন তিনি সামনে রাখতেন কদমটা এমন ভাবে রাখতেন বালুর মধ্যে পা দিলে কিন্তু ওখানে একটা চিহ্ন বসে যায়, আর সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এমন ভাবে রাখতেন ওই চিহ্নটা তার পড়তো না, তিনি এমন ভাবে পা রাখতেন যেন বালুটা পর্যন্ত ওখানে আলাপ না পায় আলা হযরত পা রেখেছেন, বাকি তো বাকি দূরের কথা। আর এটার সাথে যদি আমাদের বর্তমান অবস্থা দেখি, অযুখানায় আসি আমরা, জুতা দুইটা অযুখানার যেখানে ভালো জায়গা পাওয়া যায় ওখানে বা ছুঁড়ে মারি জুতা রাখার জন্য, এই বালু জুতা থেকে বালু পরে, পানি থাকলে পানি পরে অযুখানায়, এরপরে অজু করি নিজের মতো, হাত থেকে পানি পড়তেছে, দাড়ি থেকে পানি পড়তেছে, আবার জুতা ওখান থেকে নিলাম, নিয়ে আমার কোমরটা মনে হয় সারা জীবন সোজাই থাকবে, এটার কখনো বাঁকা হবে না যে একটু ঝুঁকে আমি বক্সের মধ্যে জুতাগুলো রাখি, সেই ঝোঁকার মতো সাহস শক্তি মনে হয় আপনার আর আমার কাছে নেই। আমরা ওই দাঁড়ানো অবস্থায় যেভাবে আছি এভাবেই জুতাগুলো বক্সের মধ্যে রাখি। আর আজকাল বক্সগুলো প্রায় মসজিদের মধ্যে প্লাস্টিকের বক্স হয়ে থাকে, আর মসজিদের জানালা অনেক সময় বন্ধ থাকে, এরপর প্লাস্টিকের বক্স, এই দুইটা মিলে এমন একটা আওয়াজ সৃষ্টি হয় মসজিদের মধ্যে যেটা আদবের কতটা খেলাপ এখানে কাজ আমরা করি। আলা হাজরত রাহমাতুল্লাহি তাআলা প্রতিটা বিষয় আমাদেরকে এত সুন্দর করে শিখিয়েছেন, যদি আমরা শিখতে পারি, জানতে পারি, নিতে পারি। আর বর্তমান সময় তো আমির আহলে সুন্নাত জামাত বারকাতুল আলিয়া আমাদেরকে অনেকভাবে সতর্কতা করছেন মসজিদের আদব সম্পর্কে, মসজিদের সম্মান ভালোবাসা সম্পর্কে জানবারও অনেক কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিক থেকে। চলুন আমরা একটি কালাম আছে আমাদের সাথে, কালামটি শুনি।
হে ইমাম আহমদি রাজা, 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 হে ইমাম আহমদি রাজা। বাতিলদের প্রতি হত করলে তুমি আহমদি রাজা, বাতিলদের প্রতি
ইমাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার আলোচনাও শুনছি আমরা আর এর ফাঁকে ইব্রাহিম ভাই আমাদেরকে মানকাবাত শুনিয়ে দিলেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। সময় পেলে দর্শক আবার আপনাদেরকে কালাম শোনাবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক কিছু কল আছে আপনাদেরই, শুনবো কলগুলো, কে কি বলতে চান শুনতে চান আমাদের থেকে। যে দর্শকের কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান, আমি রংপুর পায়রাবান। আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা মক্কানের মদিনা সব বুঝিব কিন্তু তোমারে বুঝতে পারি না।
আহা সুবহানাল্লাহ, খুবই চমৎকার একটি কালাম আপনি শুনতে চেয়েছেন, তবে আজকের অনুষ্ঠানে নয় অন্য কোনো অনুষ্ঠানে শোনাবো, দুঃখিত এর জন্য ইনশাআল্লাহ তাবারক তাআলা। অপেক্ষায় থাকবেন, আবার কখনো কোনো অনুষ্ঠানে শোনাবো। পরবর্তী কল দেন।
রাজশাহী বাগমারা মোহাম্মদ ইমতাজালি, আপনাদের চ্যানেলটা আমি শুনছি, আমার চ্যানেলটা খুব ভালো লাগে, আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগে, আলোচনাটা খুব ভালো লাগে, নবী রাসূল সম্পর্কে খুব ভালো ভালো আলোচনা, হাদিস সম্পর্কে আলোচনা আমি শুনি,
মাশাআল্লাহ। অনুরোধ থাকবে আপনি নেকির দাওয়াত দিবেন মানুষকে, নেকির দাওয়াতের মাধ্যমে মাদানী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করবেন তাদেরকে, যাতে তারাও ঘরে বসে নিজ জায়গাতে থেকেই আপনার এভাবে করে সুন্দর কথাগুলো জানতে পারে, শিখতে পারে ইনশাআল্লাহ তাআলা। এতে করে আমাদের আশপাশের পরিবেশটাও সুন্দর হবে ইনশাআল্লাহ তাবারক তাআলা। পরবর্তী কল দেন।
গাজীপুর থেকে, আমার নাম জিম, আমি একটি গজল শুনতে চাই।
আচ্ছা আচ্ছা শোনাবো, সাথেই থাকুন, অন্য কোনো দিন শোনাবো। তবে আপনার নামটা হয়তো পরিপূর্ণ আমি শুনি নাই বা স্পষ্ট হয়নি, কি নাম বলছেন জানি না, সুন্দর নাম রাখবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শককে এখানে বলতে চাই, যখনই আপনার সন্তানের নাম রাখেন তো কোনো ওলামায়ে আহলে সুন্নাতের সাথে পরামর্শ করে রাখেন, আল্লাহ তাআলা অনেক বড় দয়া বর্তমান সময়ে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ অনেকেরই নাম দিয়ে থাকেন তিনি, এটা নিজের মুরিদের প্রতি এক ভালোবাসা ভক্তি শ্রদ্ধা। এরকমের যদি কামিল পীর আপনার থেকে থাকে, না থাকলে আপনি কামিল পীরের মুরিদ হয়ে যান, আর সুন্নি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নিঃসন্তানের ছেলে হোক বা মেয়ে হোক আপনি নাম রাখবেন, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানের নাম ধরে যখন ডাকা হয় বাবা মাকে, সন্তানের নাম ধরে বাবা মাকে ডাকা হবে, তখন যেন ভালো একটা নামের আওয়াজ যেন আপনি শুনতে পান সন্তানের নামটা। এক ভাইয়ের একটা পোস্ট দেখলাম নাম নিয়েই, মোতালিব ভাই, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে মেয়ের নাম এই ধরনের নামগুলো, একটা নাম ওখানে উল্লেখ করে বলছেন এই ধরনের নাম রাখা যাবে কি না, ওলামা একরাম একটু আমাকে পরামর্শ দিবে। তো সেখানে বেশ দুই চারজন ওলামা একরাম তাকে পরামর্শ দিয়েছেন। এটা থেকেও বোঝা যায় যে নাম রাখার ব্যাপারে অনেক সতর্কতা আমাদের থাকা উচিত।
হ্যাঁ, এই ব্যাপারে
এমন কিছু নাম আছে বাংলায় যা আমি পরবর্তীতে অর্থ শুনে অবাক হয়ে গেছি, অথচ এই নামটা অ্যাভেলেবেল পাওয়া যাবে আমাদের বাংলাদেশে, এমন অর্থ, অর্থটা এত খারাপ একটা অর্থ, কিন্তু আমরা অর্থ না জেনে এমন নাম রাখি পরবর্তীতে অর্থ জানি না।
শব্দের প্রতি দেখি যে শব্দটা আনকমন আছে রেখে দে।
হ্যাঁ,
কুরআন শরীফে দেখলাম একটা শব্দ যে এই শব্দে আর কোনো কারো নাম নাই, বাস এটা ফিট করে দে।
আচ্ছা,
তো এভাবে উলামায়ে কেরাম নিষেধ করেছেন যে কুরআন শরীফ থেকে নিজে নিজে নাম বের করা,
নাম বের করা,
বের করে রেখে দেওয়া।
অর্থ জানি না, তো
অর্থ জানি না,
অর্থ না জানা থাকলে দেখা গেছে ওই আয়াতের ওই শব্দের অর্থ যদি এমন কিছু হয়ে যায় তো দেখা গেছে অনেক সময় অর্থের কারণে মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়ে যায়। তো
নামের একটা প্রভাব আছে ইসলামের মধ্যে।
জি জি, নামের একটা প্রভাব ইসলামের মধ্যে রয়েছে। আমরা চেষ্টা করব সবসময় ওলামায়ে আহলে সুন্নাতের সাথে পরামর্শ করে এরপরে আমরা ছেলে মেয়ের নাম রাখার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
রাজশাহী বাগমারা থেকে বলছি, মামুন, আপনাদের অনুষ্ঠান দেখছি, আমি অনুষ্ঠান ভালো লাগছে, এখনো অনুষ্ঠানের সাথেই আছি
মাশাআল্লাহ। পরবর্তী কল দেন।
আমি আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ, আমি একটু নাচ শুনতে চাই, জীবনে হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনার বাবাকে আমার সালাম দিবেন, স্যার যেখানেই থাকুক না কেন সালাম যেন নেন, আর দোয়াও করবেন আমাদের জন্য, আমিও দোয়া করি আপনার সন্তানদের জন্য, তারা যেন দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে ইস্তেকামা থাকতে পারে এবং আল্লাহ তাআলা তাদেরকে আলিমে দিন, হাফিজে কোরআন, মোবাল্লিকে দাওয়াত ইসলামী আল্লাহ তাদেরকে বানিয়ে দিক, মা বাবার চোখের শীতলতা বানিয়ে দিক। খুবই চমৎকার, সন্তানদেরকে ভালো একটা অভ্যাস গড়ে তুলেছেন ঘরের মধ্যে মাদানী চ্যানেল দেখার ব্যাপারে। পরবর্তী কল দেন।
বিগত রংপুর, লালমনিহাট জেলা, পাটগ্রাম থানা, পুরিমারি স্থল বন্দর। মোহাম্মদ মোজাম্মেল হক প্রামাণিক, এটা নতুন আনুষ্ঠানিকতা আমার চোখে পড়লো আজকা, তাই ভালো লাগলো অনুষ্ঠানটা, খুবই অনুষ্ঠানটা উপভোগ করলাম এবং উপভোগ করতে আসি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, তা আপনার কলের মধ্যে এটা বুঝতে পারলাম কথার মাধ্যমে যে আপনি অনুষ্ঠান আজকেই দেখতেছেন। মাদানী চ্যানেল তো অনেক আগে থেকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেক আগে থেকে, হয়তো বা আপনি এর আগে দেখার সুযোগ হয়নি, আজকে দেখতেছেন। আশা রাখি নিয়মিত দেখবেন মাদানী চ্যানেল এবং আলোচনাগুলোও শুনবেন, আর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাবারাকা তাআলা এভাবে করে নিজের অভিমতগুলো আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। দর্শক, এসএমএসগুলো পরে পরেই, অনেক সময় ধরে আলোচনা আমরা কালাম শুনলাম, এবার কোয়াল নিলাম, কিছু আলোচনাও শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের এসএমএসগুলো পড়ব। যে বিষয়ে আলোচনা করছিলেন মুতালিব ভাই, মসজিদ নিয়ে, আলা হাজরত নিয়ে, আরও কিছু মাদানী ফুল।
জি, মসজিদ পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই কাজ অত্যন্ত গুরুত্বের সাথে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ করতেন, সম্মানের সাথে করতেন, ভক্তির সাথে করতেন, এবং এ ব্যাপারে অসংখ্য ফজিলতও এসেছে। এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ পরিষ্কার করতেন।
আচ্ছা,
তো মসজিদ এভাবে পরিষ্কার করতে একসময় তিনি ইন্তিকাল করলেন, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তাকে জানাজা পড়ে কবরস্থ করে দিলেন, দাফন করে দিলেন। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, জিজ্ঞাসা করলেন এই কবরটি কার, তো বললেন যে ওই মহিলার। বলছেন যে ওই মহিলা যিনি মসজিদ পরিষ্কার করতেন, পরিচ্ছন্ন করতেন। জি জি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়েই ওই কবরে জানাজা আদায় করেন, কবরের মাঝে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা মসজিদ পরিষ্কার করে, এটা সাধারণ বিষয় নয়, এবং কবরবাসীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন করেন যে আল্লাহ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করলেন, বা তুমি কেমন
আছো,
কি অবস্থায় আছো। তো এই প্রশ্ন করার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে শুনতে পাচ্ছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদেরকে বললেন, তোমরা শুনতে পাচ্ছ? জি হ্যাঁ, বলে অনুরূপ কবরবাসীরাও শুনে। তো এর থেকে বেশ কিছু বিষয় প্রতীয়মান,
কয়েকটা বিষয় কিন্তু
প্রতীয়মান হয়। একটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের সাথে কথা বলার বিষয়টা,
সুবহানাল্লাহ,
যে তিনি মৃতদের সাথে কথা বলতে পারেন, তাদের অবস্থা সম্পর্কে জানা, অবগত হওয়া। আর একটা বিষয় হলো, যখন মহিলাকে প্রশ্ন করা হলো, তখন বললেন যে আল্লাহ তাআলা আমাকে এই মসজিদ ঘর পরিষ্কার করার কারণে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তো এই যে বিশাল মহান একটা বিষয় যে মসজিদ পরিষ্কার করা, মসজিদের সাথে লেগে থাকা, এখন আপনি একটা বিষয় তুলে ধরলেন যে আমরা মসজিদে যাই, আমাদের অবস্থা অন্যরকম। আমরা আমাদের অফিসের বস যখন আমাকে ডাক দেয়, তখন সেখানে গেলে আমাদের অবস্থাটা কিরকম থাকে, একদম একটা গাছ দাঁড়িয়ে আছে স্যারের সামনে,
রাইট?
আর আপনি গেছেন আল্লাহ তাআলার যে ডাকছে, যখন মুয়াজ্জিন ডাক দিয়ে
যে সৃষ্টি করছে,
যে বসকে যিনি সৃষ্টি করেছেন, মুয়াজ্জিন ডাক দিয়েছেন, হাই আলাল ফালাহ, হাই আলাস সালাহ, সেই ডাকে সারা দিয়ে আপনি গেছেন, আল্লাহ তাআলার জন্য গেছেন। তো আল্লাহ তাআলার মসজিদে যাওয়ার পর আমাদের আচরণটা কিরকম
কেমন হওয়া দরকার,
উচিত? মসজিদে এখন যখন যায়, যারা একটু প্রভাবশালী আছেন, প্রভাবশালী না, প্রায় সবার ক্ষেত্রে এই বিষয়টা এখন প্রতীয়মান, লক্ষণীয়, যে জুড়ে কথা বলি আমরা, তিন চারজন এক সমাবেশীর হয়ে গেলে বা পরিচয় পূর্ব পরিচিত আছে, তো এখন কিভাবে কথা বলবো, কোন জায়গায় আছি, সেই বিষয়টা আমাদের আর তখন স্মরণে থাকে না, বিষয়টা আমাদের স্মরণে রাখা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি উট হারিয়ে যাওয়ার কারণে তো চারদিকে খোঁজাখুঁজি করতেছিলেন, তো সে মসজিদের ভিতরে উঁকি দিয়ে খুঁজতেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা উট খোঁজার জায়গা নয়,
আল্লাহ,
যে সে শুধু উঁকি দিয়ে খুঁজতেছে, কথাও বলে নাই, কোনো সাউন্ড করে নাই, কোনো কিছু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরকম করা যাবে না মসজিদের মধ্যে, আর আমাদের অবস্থা একটু ভেবে দেখা উচিত মসজিদ।
আচ্ছা, আপনি যে বিষয়টা বললেন যে এক মহিলা মসজিদ পরিষ্কার করতেন, দর্শককে একটু ক্লিয়ার করি, ওই জমানাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলোকে ওকে করে দিয়েছিলেন।
জি জি, এই বিষয়ে
পরবর্তীতে ইসলামের অনেক এমন মাসলা মাসাইল আছে, দিক নির্দেশনা আছে, হুকুম হাকাম আছে, যা যুগের পরিবর্তনে সাহাবা ইকরামের যুগে এর পরবর্তী যুগে কিছু কিছু এগুলো পরিবর্তন হতে থাকে।
যেমন যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি কাজটা করেন যে মসজিদে মহিলাদেরকে যাওয়া নিষেধ করে দিলেন, তো এই মাসালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তিনি তো মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু ওই যুগের বড় আলিমা ছিলেন, সাহাবারা পর্যন্ত কোনো মাসালা সম্মুখীন হলে তার কাছ থেকে জানতেন, সমাধান নিতেন। তো এই প্রশ্ন যখন তার কাছে আরজ করা হলো, তিনি বললেন যে বর্তমান যে অবস্থা সৃষ্টি হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হায়াতে থাকতেন, বাহ্যিক যে হায়াত সেই অবস্থায় যদি তিনি থাকতেন, তিনিও অনুরূপ
এই কাজটাই আল্লাহ রসুল করতেন, রাইট।
আর ফারুক আজম এর জমানায় সেই অবস্থায় যদি মসজিদে মহিলাদের যাওয়া নিষেধ হয়ে যায়, তো বর্তমান অবস্থা
জি জি সেটা। এরপরে আপনার বাকি রইল মসজিদে হেরেম শরীফ, এখানে আল্লাহ তাআলা আবার হুকুম দিয়েছেন যেহেতু তাওয়াফ করতে হবে, এখানে এখানে যেতে পারবে। আচ্ছা, পৃথিবীর জমিনে যে মসজিদের আদব নিয়ে আমরা কথা বলছি মুতালিব ভাই, পৃথিবীতে মানে সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো
মসজিদে
হারাম, অর্থাৎ যেটাকে আমরা কাবা শরীফ বলি, আর যেটা যে কাবা শরীফ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন, যে আয়াত আপনিও পড়ছেন যে ইতিকাফকারী তাওয়াফকারী, তাওয়াফকারী যখন এখানে আসছে অবশ্যই মসজিদে হেরেমের কথাই বলা হয়েছে। তো যেখানে কোরআনে পাকে এই মসজিদের আলোচনা আসছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবা শরীফ ব্যাপারে অসংখ্য হাদিসে মোবারকা বয়ান করেছেন, আর এই কাবা অর্থাৎ হেরেমের ফজিলতের কথা সব মুসলমানের মোটামুটি জানা আছে, তার মানে সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো কাবা শরীফ, হেরেম শরীফ, তাই না? বোঝা গেল অন্যান্য মসজিদের তুলনায় এখানের আদবটাও একটু
বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের বরকত বা মসজিদের এই তিনটি মসজিদের সম্মান বুঝাতে গিয়ে এমন বর্ণনা করেছেন যে এই মসজিদগুলো ব্যতীত অন্য মসজিদে যাওয়াও যাবে না, মানে অন্য মসজিদের উদ্দেশ্যে সফর করাও যাবে না, অর্থাৎ এগুলোর মর্যাদা এত বেশি পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে কাবা মসজিদে হারাম শরীফে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব পাবে অন্য মসজিদের তুলনায়। অনুরূপ যদি আমরা মদিনা শরীফ মসজিদে নববী দিকে দেখি, সেখানটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেখানে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে অন্য মসজিদে যে নামাজ এক ওয়াক্ত সে তো এক ওয়াক্তর সব পাবে, কিন্তু মসজিদে নববীতে পড়লে 50,000
রাকাত। সুবহানাল্লাহ।
অনুরূপভাবে মসজিদে বাইতুল মুকাদ্দাস যেটা, সেখানেও সেটার ব্যাপারে ফজিলত এসেছে যে সেখানে যদি কেউ নামাজ পড়ে তাহলে 25,000 বেশি সব পাওয়া যাবে। তো এই তিনটা মসজিদের সম্মান মাহাত্ম অধিক, এবং এই ব্যাপারেও এসেছে কেউ যদি কাবা শরীফের দিকে আপনার সম্মানের দৃষ্টিতে তাকায় তার উপরেও রহমত বর্ষণ, সম্মানের দৃষ্টিতে
তাকাবে।
আপনি বলছিলেন যে এগুলোর সম্মান করার ব্যাপারে, তো যে জিনিসের মর্যাদা বেশি সেগুলোর সম্মানও বেশি।
আমাদের কাছে যদি দামি সম্পদ কিছু থাকে
সেটার হেফাজত,
কারো কাছে যদি দুইটা মোবাইল থাকে, কোনো মোবাইলের দাম 1,00,000 টাকা, কোনো মোবাইলের দাম 10,000 টাকা, কোনটার হেফাজত বেশি করবে? সে অবশ্যই বেশি দামেরটা না। তো যেটার ফজিলতের কথা বেশি আসছে, যেটার বরকতের কথা বেশি আসছে, যেটার মাহাত্মের কথা বেশি আসছে, তার আদবটাও বেশি, তার ওখানে সওয়াবটাও বেশি, আর তো ঘোষণাই আসছে 1,00,000। তো এই জন্য যারা আমরা হেরেম শরীফে যাই, উমরাতে যাই বা হজে যাই, আমাদের এই বিষয়টাও সতর্ক থাকা উচিত যে আমাদের দ্বারা আরও বেশি যেন আমরা সতর্ক থাকি হেরেমের মধ্যে, হেরেম শরীফে যেন আমাদের দ্বারা কোনো বেয়াদবি হয় না, যায় এমন কাজ যেন আমরা না করি, এমন কথা যেন আমরা না বলি, এমন কিছু যেন না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। রাফি ভাই থেকে কিছু কথা শুনি আজকের বিষয় নিয়ে, এরপর একটি কালামও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি,
মসজিদ নির্মাণ করা খোদ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নতে। সুবহানাল্লাহ। সুবহান,
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর কুবায় অবস্থান করেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মসজিদ সেখানে নির্মাণ হয়।
আহ, সুবহানাল্লাহ।
আজও মসজিদে কুবা নামে পরিচিত, আলহামদুলিল্লাহ। মূলত ওই সময়টা থেকেই মসজিদ কেন্দ্রিক এক সমাজ ব্যবস্থা বিনির্মাণের চেষ্টা চলমান ছিল, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ যেভাবে নির্মাণ করেছেন, ঠিক তেমনিভাবে মসজিদকে আবাদ করার জন্য চেষ্টা করেছেন। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানগণ বিভিন্নভাবে দাওয়াত দিয়েছেন, বিভিন্নভাবে খিদমত করেছেন, আজও হচ্ছে আলহামদুলিল্লাহ। আর বলা হচ্ছে মসজিদের যে নির্মাণাধীন কাজগুলো আছে, আমরা তো একদিন চলে যাব, থাকবো না, ওই দিন আমাদের আমল নামা বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু হাদিস শরীফে এসেছে তিনটা আমল এমন আছে যেগুলো আমি ইন্তেকালের পরেও কি এর প্রতিদান, পেতে থাকবো, এর মাঝে সৎকায় জারিয়া। তো এই সৎকায় জারিয়ার মাধ্যমে যদি আল্লাহ আজ্জা জাল্লা আমাকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করার, তো অবশ্যই আমি মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করি। আর দাওয়াত ইসলামী যে আলিশান কাজগুলো করছে বিভিন্ন জায়গায়, মসজিদ, ফাইজানে মদিনা কমপ্লেক্স ইত্যাদি ইত্যাদি তৈরি করছে, ওইখানেও চাইলে আমি আপনি অংশগ্রহণ করতে পারি। কারণ হাদিস শরীফ তো শুনেই নিয়েছিলাম না, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবে। তো কে না চায় জান্নাতি হতে? তো জান্নাতি হতে চায়, আর যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘর উপহার পেয়ে যায় তো মদিনা মদিনা। তো এই ব্যাপারে অনেক আলহামদুলিল্লাহ রেওয়ায়েত এসেছে। আর মূলত মানে আবাদের যে বিষয়টা, এটা আমরা অনেক সময় দেখি মসজিদের ডেকোরেশন, টাইলস, কালার, লাইটিং ইত্যাদি ইত্যাদি। মূলত মসজিদে যে সৌন্দর্য না, সেটা হচ্ছে মুসল্লিরা এখানে কতটুকু আনাগোনা করছে, আসা যাওয়া করছে। তো আসলে আজকাল আমাদের মাঝে এমন একটা ব্যস্ততা চলে আসছে, মসজিদে গেলাম তো বের হয়ে আসলাম। হ্যাঁ, মানে আমরা যতটুকু সময় বাজারে দেই এর মনে হয় না এক তৃতীয়াংশ আমরা মসজিদে দেই। অথচ হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে ওই স্থান সবচাইতে ঘৃণিত যেটাকে আমরা বাজার বলি, আর ওই স্থান সবচাইতে পছন্দ যেটাকে আমরা মসজিদ বলি। অথচ এই মসজিদে আমি আপনি সময় খুব একটা অতিবাহিত করি না, আজান শোনার পরেও না শোনার ভান ধরি। মুতালিবে বলেছিলেন হাইয়াল আসসালা হেয়াল আল ফলা, শুনি বাট যায় না। আর এক একজন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আল্লাহ ওয়ালা গণের যদি ইতিহাস আমরা দেখি, হযরত সাইয়েদুনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে এসেছে যে উনি পাঁচক্ত নামাজ মসজিদে জামাত সহকারে আদায় করতেন। তো ওনার ঘর মসজিদ থেকে পূর্ব দিকে ছিল, তো ওই সময় লাউড স্পিকার ছিল না, মাইকিং ছিল না, এত সাউন্ড সিস্টেম ছিল না, তো আজানের যে শব্দটা ওনার শুনতে একটু কষ্ট হতো। তো এর জন্য আবার উনি লোকও নিয়োজিত করে রেখেছিলেন যে আজান হলে আমাকে যেন খবর পৌঁছানো হয়। তো উনি একটু বুদ্ধি করলেন, উনি ওনার ঘরের পশ্চিম পাশে জানালা কাটলেন যেন মুয়াজ্জিনের আজান আজান শুনতে পায়, আর শুনে যেন দ্রুত মসজিদে অবস্থান করতে পারে। আর আজকে এত লাউডলি হাইয়া আলাসলা হচ্ছে, শুনছি বাট যাচ্ছে না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি নিজে না করি তো কে কাজ করবে, কে মসজিদকে আবাদ করবে?
দায়িত্ব তো আমারই,
আমারই তো না? তো আলহামদুলিল্লাহ আমার দায়িত্বটাকে সহজ করার জন্য, অনেক বেশি প্রচার প্রসার করার জন্য দাওয়াত ইসলামী অনেক স্মুথলি বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছে
আলহামদুলিল্লাহ।
যেমন ফজরের সময় সাদা মদিনা, বাস আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রোগ্রামের ওয়াসিলায় কবুল করে নেয়। দাওয়াত ইসলামী যে কাজগুলো না প্যাকেজ আকারে দিয়েছে না, এটাই মূলত ছিল মানে আল্লাহ ওয়ালাদের নবী রাসূলদের কাজ। আপনি যদি ইতিহাস দেখেন ওনারা কিভাবে দাওয়াত দিয়েছে, আসলে যুগের মানে সাথে সাথে না পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু স্টেপ পরিবর্তন হয়, আপগ্রেড হয়। আমরা বিভিন্ন সফটওয়্যার আমাদের ফোনে ইউজ করি, কিন্তু আপডেট হয়, আপগ্রেড হয়, কিছু কিছু জিনিস রিকনসিলেশন হয়। তো এইভাবে দিনের কাজগুলোকেও এইভাবে আপডেট করার মতো
পরিচালনা করার জন্য
যুগের সাথে খাপ খাওয়ানো,
দ্রুত গতিতে কিভাবে পৌঁছানো যায়,
মানে যুগের সাথে ম্যাচিং করা, এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী করছে। তো এই যে ফজরের সাদায় মদিনা মসজিদে আনার জন্য ইসলামী ভাইদেরকে জাগানো, তারপরে তাফসির শোনানোর এক হালকা, তারপরে কত সুন্দর দর্শের ব্যবস্থা, এইভাবে মূলত চাচ্ছে দাওয়াত ইসলামী। যেন মানুষ মসজিদের দিকে থাকুক, সেফটি জোনে থাকুক। বলা হচ্ছে একজন মুমিনের ইমান ততক্ষণ পর্যন্ত সেফ যতক্ষণ পর্যন্ত সে মসজিদে থাকে, মানে সে নিশ্চিত তার ইমান হেফাজত আছে। সে বের হলো তো ডিপ্রেশনে পড়ে, না জানি আমার ইমান চলে যায়। অথচ আমি দ্রুত চেষ্টা করি কিভাবে
ইমানের চিন্তা, যদিও বা এত মানুষ করে না, কিন্তু এটা তো শিওর যতক্ষণ পর্যন্ত সে মসজিদে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত সে গুনাহ থেকে বেঁচে গেল। আর মসজিদ থেকে বের হওয়া মানেই তার দুনিয়ার চিন্তা চলে আসলো, টাকা পয়সার চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, পাওনাদার চলে আসবে, ঋণ ইয়ে আসবে, ও আসবে, এই কথা সেই কথা। অর্থাৎ সে মসজিদ থেকে বের হলো তো এখন একটা ভয় কাজ করবে নিজের মধ্যে যে আমি দুনিয়ার সাথে মিশে গেছি।
আচ্ছা, এমন আমরা শুনি না অনেকে ঋণদার হয়ে গেছে, অনেক কর্জ তার পরিশোধন করার মানে কোনো ওয়ে নাই তার, বিভিন্নভাবে সমাজের লোক তাকে কটাক্ষ করে। তো এরকম কিছু কিছু ব্যক্তিত্বের ইতিহাস আমরা দেখেছি যারা কিনা মসজিদে সময় অতিবাহিত করেছে, মসজিদের কোনো এক কর্নারে বসে আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাআলা কত স্মুথলি তার ওই সমাধান করে দিয়েছে। কিন্তু আজকে আমি নির্বোধ কি করি, আমার ওই সমস্যাকে সমাধান করার জন্য উমুক তুমুক এই জায়গায় ওই জায়গায় পেরেশানিতে আমি আপনি ঘুরপাক খাচ্ছি।
বাদশা আলী বিন ইসার জামানার একটি ঘটনা এমন আসছে যে ওরই তার জামানা একজন লোক আশিকের রসুল ছিল, সেও কারো মাধ্যমে শুনছে যে তোমার যখন পেরেশানিতে পড়ো দুরুদ সালাম পাঠ করো, পেরেশানি দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যায় দুরুদ সালাম পড়ার কারণে। তো ওই আশিকের রসুল তখন মসজিদের এক কোনায় গিয়ে বসে বসে সারাদিন দুরুদ শরীফ পড়া শুরু করে দিল। পরবর্তী ঘটনাতে আল্লাহ রসুলের দিদার তার হয়েছে। আল্লাহ রসুল তাকে বললেন যে পেরেশানি না নিয়ে, টেনশন না নিয়ে যাও, তুমি আলী বিন ইসার কাছে যাও, বাদশাহ ছিলেন তিনি, তার কাছে গিয়ে বলো আল্লাহ রসুল বলছেন আমার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য। প্রথম রাত্রে আমার স্বপ্নে দেখলেন তো, দেখেও তিনি অবাক হয়ে গেলেন যে আমি গিয়ে যদি বাদশার কাছে বলি আল্লাহ রসুল বলছেন আমার ঋণ পরিশোধ করতে, দলিল তো চাইবেই, আমি দলিল কোত্থেকে দিব। তো অপেক্ষায় ছিলেন, দ্বিতীয় রাত্রে আবার আল্লাহ রসুল আসলেন, তুমি যাও আলী বিন ইসার কাছে। লাস্ট একটা রাত বাকি ছিল, পরের দিন সকালে তাকে কর্জ নিয়ে হাজির হতে হবে আদালতে। লাস্ট নাইট যখন আসলো তো আল্লাহ রসুল আবার আসলেন তৃতীয়বার, আমি তোমাকে বলছি আলী বিন ইসার কাছে যাও, তাকে গিয়ে পেরেশানির কথা বলো, কর্জ পরিশোধ করতে বলো, আমার নাম বলো, দিয়ে দেবে। তখন ওই আশেকের হুশ আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি এর আগেও আপনার আমার স্বপ্নে এসেছেন বলছেন, কিন্তু আমি আলী বিন ইসাকে কী প্রমাণ দিব, দলিল তো সে চাইবে, আপনি যেন আমাকে বলছেন এর দলিল কী। তখন আল্লাহ রসুল বললেন কি তুমি তাকে গিয়ে বলো সে প্রতিদিন ঘুমানোর আগে এক সংখ্যক একটা সংখ্যা পরিমাণে দুরুদ শরীফ পাঠ করে, কিন্তু ওই তারিখও বলে দিয়েছেন, রাতও বলে দিয়েছেন, ওদিনকে সে দুরুদ না পড়ে মনে করছে আমি পড়ে নিয়েছি, এটা ভেবে সে ঘুমিয়ে পড়ছে। তো আলী বিন ইসার কাছে ওই আশিক যখন গেল সকালবেলা, গিয়া বলল আল্লাহ রসুল বলছেন আমাকে ঋণ পরিশোধ করতে, তো প্রমাণ চাইছে, বা সে বলে দিল আপনি এক রাতে দুরুদ শরীফ না পড়ে ঘুমিয়ে গেছেন কিন্তু আপনি ভাবছেন পড়ে নিয়েছেন, এমন কিছু তাকে বলল। তো আলী বিন ইসা তাকে ঋণও পরিশোধ করলেন, তাকে উপহারও দিলেন, তার ঘর পরিবার চালানোর জন্য দিলেন। এরপরে এই অর্থ নিয়ে আদালতে গেলেন, আদালত যখন বিচারপতি শুনলেন সে বলল আলী বিন ইসা কেন নিবে, আমার থেকেও তুমি নিয়ে নাও, যে পাওনাদার ছিল সে বলল এত কিছু ঘটে গেছে আমি ওটা মাফ করে দিলাম। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলার দয়া যদি আমরা ইয়াকিন ভালোবাসা বিশ্বাসের সাথে মসজিদকে আঁকড়ে ধরতে পারি, আর মসজিদে অবস্থান বলতে যতক্ষণ থাকবো আমরা ততক্ষণ তো ইবাদতেই থাকবো, ইবাদত যদিও না করি। আমিরুল সুন্নাহ খুব সুন্দর বলে কোনো ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করছে সে যদি ইবাদত নাও করে তারপরও তো তার শ্বাস প্রশ্বাসে নেকি লেখা হচ্ছে, কেননা সে আল্লাহর ঘর মসজিদে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সাথে সুসম্পর্ক রাখা, ভালোবাসা রাখা, মসজিদে বেশি সময় অতিবাহিত করার সেই সুযোগটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এমনটা যেন না হয় যেই সময়ে আপনি বাজারে গেলে গুনাহ হবে, যেই সময় আপনি বাজারে গেলে, যেই বয়সে বাজারে গেলে আপনার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে ওই সময় আপনি বাজারেই ছিলেন, আর যেই সময়ে বাজারে গেলেও গুনাহ হওয়ার সম্ভাবনা নেই ওই সময় আপনি মসজিদে চলে আসছেন, এমনটা যেন না হয়। আমার কথা আপনারা বুঝতে পারছেন, যখন দাড়িটা পেকে যায়, যৌবন শক্তি শেষ হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, কোমর ঝুঁকে যায়, ওই সময় বাজারে গেলেই কি আর না গেলেই কি, হ্যাঁ না যাওয়া উচিত, তারপরেও একটা উদাহরণ দিচ্ছি আমি, ওই সময় বাজার গেলেই কি আর না গেলে কি, আপনার দৃষ্টি কই যাবে, এখন তো আর ওই চাহিদাটা নেই যেটা যৌবনে ছিল। আর ওই বয়সে যদি আপনি এসে বাজার ছেড়ে মসজিদে প্রবেশ করেন তখন বুঝেন তো আপনি, এমনটা কথা হয় না কি অভাবে পরে এখন আমি আপনার দরবারে আসলাম, এটা যেন না হয়। এটা নিজের প্রতি আপনি দয়া করেন নাই, এটা মনে রাখবেন, এটা নিজের প্রতি দয়া করেন নাই। দয়া তো তখনই নিজের প্রতি হবে যৌবন বয়সে, যখন আপনি বাজারে যেতেন আপনার চোখ গুনাহ করত, আপনার হৃদয় গুনাহ করত, আপনার মন মানসিকতা গুনাহ করত বাজারে গেলে, ওই সময়টা বাজারে না গিয়ে আপনি মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে সময় অতিবাহিত করেছেন, এটা হলো নিজের প্রতি দয়া, এটা হলো নিজের প্রতি হেসান। মসজিদে আপনি প্রবেশ করেছেন তো আপনার যতগুলো লাইন ছিল, যতগুলো রাস্তা ছিল বাজারে গেলে গুনাহ হতো সবগুলো বন্ধ করে দিয়ে আপনি মসজিদে প্রবেশ করেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, যে কথাগুলো বলছি হয়তো আশা রাখি বুঝছেন আপনারা, এই বৃদ্ধ বয়সে মসজিদে সবাই যায়, হয়তো মানুষের কথার ভয়ে যায়, না হয়তো মরণের ভয়ে যায়, যে কোনো কারণে মানুষ এই বয়সে মসজিদে যায়, বাহাদুরিতে তখন যুবক বয়সে মন চাচ্ছে না, এই মনের সাথে নিজের সাথে যুদ্ধ করে তারপরে মসজিদে প্রবেশ করা, এটা হলো কামিয়াবি ভাই, এটা হলো কামিয়াবি। মানুষ আমিরুল সুন্নাহ বলেন, কয়েকবার শুনছি আমি মাদানী মুজাকারায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা বাহাদুরি না, মুসলমান যখন হয়েছে আল্লাহ তাআলার দয়ায়, আর মুসলমানের উপর ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা বাহাদুরি না। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি নফল পড়তে পারছেন, তাহাজ্জুদ পড়তে পারছেন, বেশি কোরআনে পাকের তেলাওয়াত করতে পারছেন, তো এটা হলো বাহাদুরি। পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজই আপনার উপরে, এটা তো পড়তেই হবে আপনাকে, আপনাকে আমাকে পড়তে হবে। এর পাশাপাশি তাহাজ্জুদ পড়া, নফল নামাজ আদায় করা, আওয়াবিনী নামাজ আদায় করা, এটা যার মধ্যে আসবে সে হলো বাহাদুরের কাজ করেছে। ঠিক যৌবন বয়সে বাজার ছেড়ে দিয়ে মসজিদে প্রবেশ করা, এটা হলো বাহাদুরি। বৃদ্ধ বয়সে মসজিদে আসা এটা বাহাদুরি কোথায়? আর এখন তো কোমর ঝুঁকে গেছে, বাজারে গেলে হয়তো বা আগের মতো আপনার বন্ধু বান্ধব নেই, চায়ের দোকানে আড্ডা নেই, আপনার কথাগুলো মন দিয়ে আগের মতো কেউ শুনে না, এই বয়সে আপনাকে বাজারে কেউ সময় দেয় না, বিদে আপনি মসজিদে চলে আসছেন, কেননা মসজিদে এখন সব আপনার বয়সী লোকগুলো, এর মধ্যে বাহাদুরি কি আছে বলে? তাই না? এর মধ্যে বাহাদুরি নেই, বাহাদুরি যৌবনে অল্প বয়সে কম বয়সে মসজিদে পড়ে থাকা, মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদের সাফাই করা, মসজিদের আজান দেয়া, মসজিদে ইকামত দেয়া, মসজিদে মুয়াজ্জিনি হওয়া, এগুলো হয়েছে বাহাদুরি। আল্লাহ তাআলা বোঝার আমাদেরকে তৌফিক দিক। ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু কথা মোবালিক থেকে শুনবো। চলুন আমরা একটি কালাম আছে আমাদের সাথে, কালামটি শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি কালাম।
প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে বেঁচে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে বলে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে বলে, আমার একটু দিদার দাও না মদনী মদিনে বলে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে বলে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপনে শোনা মদনী মদিনে বলে, আকা তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও আকা তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমার মা বাবা হাশরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে বলে, হে হাশরের সুপারিশকারী মাথায় পাপের বোঝা ভারী, ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে বলে, আকা হাশরে যেন মুখে থাকে নবী, হাশরে যেন মুখে থাকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, আকা কাছে বেঁচে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমি গরিব অসহায় কে আর হবে আমার সহায়, হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনে বলে, তোমার দ্বার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম, আছে কি এমন ঠিকানা মদনী মদিনে বলে, আকা গুম্বদে হাজরার ছায়া তলে নবী, গুম্বদে হাজরার ছায়া তলে আমায় রেখে নাও, আমায় রেখে নাও আকা, আমায় রেখে নাও প্রিয় নবী, আমায় রেখে নাও প্রিয়। তোমার প্রেম চাই আত্মার, থাকি যেন তাতে গ্রেফতার, ধনের মোহ দূর করোনা মদনী মদিনে ওয়ালে। আমি যদিও গুনাহগার তব উম্মত আমি তোমার, তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে। আকা গুনাহের সাগরে ডুবে আছি, গুনাহের সাগরে ডুবে আছি, আকা গুনাহের সাগরে ডুবে আছি। আমারে বাঁচাও, আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী। আকা কাছে বেঁচে না প্রিয় নবী, আকা তবু দিদার দা প্রিয় নবী।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার কাছে ডেকে নাও, মাশাআল্লাহ, আল্লাহ তাবারকতাল্লাহ কবুল করুন। এই কালামটা আমি তো বলবো সব আশিক বারবার পড়ি, বারবার পড়ি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গম্বুজে মোবারকাকে ধ্যান করে বারবার পড়ি, হয়তোবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া হয়ে যাবে, ডাকবেন। সবার তো যাওয়ার ইচ্ছা আছে, আর এর জন্য বড় ওজিফা হলো দুরুদ সালাম পাঠ করা আর বারবার কালামগুলো শোনা পাঠ করা। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা, হয়তো বা আপনার একদিন ডাক চলে আসবে, আপনার একদিন অনুমতি হয়ে যাবে, আপনার একদিন দাওয়াত চলে আসবে মদিনাতে যাওয়ার, আল্লাহ তাবারকতাল্লাহ কবুল করে নিক। শেষ কিছু কথা মোতালিব ভাই আজকের বিষয় নিয়ে দর্শকের উদ্দেশ্যে।
আমরা মসজিদের আদব সম্পর্কে শুনছিলাম আর সাথে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিম তিনি ছিলেন এই বিষয়ের সাথে। বুখারী শরীফের ব্যাখ্যাকারী অত্যন্ত প্রসিদ্ধ একজন আলেম আল্লামা শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা যখন বুখারী শরীফের দরস পড়তাম তো আল্লামা শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হযরতের কিছু বিষয় নিয়ে এসেছেন। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনো কারণবশত তিনি প্রায় 40-45 পর্যন্ত মানে এক অঞ্জলি পানি দিয়ে দিন অতিবাহিত করতেন, শুধু এতটুকু পান করে তিনি থাকতেন।
সুবহানাল্লাহ।
তো এই এতটুকু খাবারকে এতটুকু জিনিস পান করে তিনি 40-45 পর্যন্ত দিন অতিবাহিত করেন, আর তার কাছে তো সারা বিশ্ব থেকে মাসালা আসতো, ফতোয়া দিতেন, কিন্তু এমত অবস্থা তো তিনি কখনো মসজিদে নামাজ ত্যাগ করেন না, অর্থাৎ জামাতের সাথে তিনি নামাজ পড়েছেন। আর এটা যেমন তেমন একটা কিতাব না, কিন্তু বুখারী শরীফের ব্যাখ্যাকারী ব্যাখ্যা গ্রন্থ এটা নুজহাতুল কারী, এই কিতাবের মধ্যে এটা এসেছে। আর মসজিদের আদব সম্পর্কে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বৈশিষ্ট্য তো তার বিষয়টা তো এক অনন্য উচ্চতায়, কেননা এমন এমন মাসালা তিনি মসজিদের আদব সম্পর্কে লিখেছেন, বয়ান বর্ণনা করেছেন, তা তিনি যখন মসজিদে যেতেন আপনিও বলেছেন। তো এরকমই এক রমজান মাসে তিনি ইতিকাফ করেন মসজিদে, তো মসজিদে ইতিকাফ এরকম শীত পড়ে যে মানুষ শীতের জন্য কম্বল, তারপরে আপনার ল্যাপ যা কিছু আছে সব কিছু পরে ঘুমাতো, এমনকি সাথে পোশাক ভারী ভারী পোশাক পরে ঘুমাতো, কেউ বের হতো না, এতটাই শীত পড়েছিল। তিনি এমত অবস্থায় মসজিদে ইতিকাফ করছিলেন। তো একদিন রাত্রে শীতের মধ্যেই বাইরে বৃষ্টি হচ্ছে আর শীত প্রচণ্ড, এখন উজুর প্রয়োজন, এখন উজু করবেন কীভাবে, মসজিদে তো আর বর্তমান যে ব্যবস্থা সেই ব্যবস্থা তখন ছিল না, উজু করতে হবে, এখন উজু করতে হবে, বাইরে যদি যায় একবার যদি শরীর ভিজে যায় তাহলে সারা রাতে গরম হবে কি না সেটাও একটা বিষয়, কী করবেন কী করবেন। তো তিনি মসজিদে উজু করলে আমরা জানি মাসালার মধ্যে আসছে যে শরীরের পানি মসজিদে পড়া হারাম, হারাম ঘোষণা করা হয়েছে। তো রাত্রে সেখানে থাকার জন্য তিনি যে ল্যাপ এগুলো নিয়েছিলেন, তিনি বললেন যে পানি আমি জোগাড় করি, তো জোগাড় করার পর এই ল্যাপটাকে কয়েক ভাজে, ভাজ করার পর সেখানে উপরে বসেন, সেটার উপরে উজু করেন যেন কোনো পানির ছিটা বা কোনো কিছুই যেন মসজিদের মধ্যে না পড়ে। তো সেই রাত্রে থাকার জন্য, ঘুমানোর জন্য, শরীরকে আরাম দেওয়ার জন্য যে ব্যবস্থাটা ছিল মসজিদের জন্য আদব,
মসজিদের আদব রক্ষার্থে এগুলোকে শেষ করে
দিয়েছিলেন, এবং এভাবেই তিনি রাত্রে ঘুমান না, সারা রাত্র আল্লাহর জিকির করতে করতে রাত অতিবাহিত করেন। তো এটা হচ্ছে মসজিদের প্রতি তার আদব।
আল্লাহ,
আর সুবহানাল্লাহ, আমরা মসজিদে যাই, মসজিদের বেশ কিছু স্বাভাবিক আদব রয়েছে যেগুলো আমরা খেয়াল করি না। একটা হচ্ছে আমরা যেমন তেমন অবস্থায় মসজিদে চলে যাই, রাস্তা দিয়ে অনেকেই আছে যাদের একটু স্বাস্থ্যবান, ঘেমে যায়, শরীর থেকে ঘামের যে দুর্গন্ধ আছে সেটা বের হয়। তো এভাবে এমত অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে,
দুর্গন্ধ
যে রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো খেয়েও মসজিদে যদি এগুলোর মধ্যে গন্ধ থাকে, গন্ধ পাওয়া যায়, যে মসজিদে যাওয়া নিষেধ রয়েছে। তো আমরা যারা আছি মসজিদে যাই, আমরা একটু পাক পবিত্র হয়ে মসজিদে যাই, যেন আমার মাঝে থেকে এরকম দুর্গন্ধ আসছে কি না সেইগুলোর বিষয়ের প্রতি লক্ষ্য রাখা। এমনকি আসছে যে যে বিষয়ের কারণে মুসলমান কষ্ট পায়, অনুরূপ বিষয়ের কারণে ফেরেশতাও কষ্ট পায়।
জি,
এবং এবং খাবারের পর মুখ মেসওয়াক করে নামাজে দাঁড়ানোর কথা বলা হয়েছে, কেননা যখন আমরা কিরাত করি তখন আমাদের মুখের সাথে ফেরেশতারা মুখ লাগিয়ে সেই কিরাত করেন। তো এই যে সার্বিক বিষয়গুলো, আমার দ্বারা যেন কোনোভাবেই মসজিদের মধ্যে কোনো মুসলমান কষ্ট না পায়, এবং আমার কোনো আমলের মাধ্যমে আমার শারীরিক বিষয় যেগুলো রয়েছে, এই ঘাম বলি, তারপরে কোনো ময়লা যেন আমার দ্বারা মসজিদে পতিত না হয়, এই সার্বিক বিষয়গুলোর প্রতি আমাদের অত্যন্ত লক্ষ্য রাখা উচিত। এগুলোর ব্যাপারে যেমন ফজিলত রয়েছে মসজিদ পরিষ্কার করার ব্যাপারে এবং মসজিদ নোংরা করার, এর শাস্তিও
কঠিনভাবে বয়ান করা হয়েছে। মাকতাবাতুল মদিনাতে একটি কিতাব আছে মসজিদের আদব সম্পর্কিত, তো আরেকটি কিতাব আছে মসজিদ সুবাসিত রাখুন। মসজিদ নিয়ে কয়েকটা কিতাব মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছেন, তো এগুলো আমরা অধ্যয়ন করি, ওয়েবসাইটও পাবেন, মসজিদের আদব নামে একটি আছে, এরপর আরও কয়েকটি রিসালা আছে, এগুলো অধ্যয়ন করি আমরা জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। রাফি ভাই, শেষ দু একটা কথা দর্শকের উদ্দেশ্যে।
এক্স্যাক্টলি, আমাদের সবার ভিতরে পছন্দ অপছন্দ একটা বিষয় কাজ করে,
যে
ভালো লাগার বা কোনো না কোনো কিছুর প্রতি একটা আকর্ষণ, যে জিনিসটা এটা আমাদের সবারই আছে। কোনো বস্তুর প্রতি আমাদের আকর্ষণ থাকে, কোনো ব্যক্তির প্রতি আমাদের আকর্ষণ থাকে, কিন্তু জান কোরবান তাদের প্রতি যারা কি না মসজিদে প্রবেশ করেছিলেন, বের হয়েছিলেন, আবার কখন মসজিদে যাবে তার জন্য অপেক্ষমান থাকে। আর এই ব্যাপারে মুসলিম শরীফের এক হাদিসে কারিমা এসেছে যে কাল হাশরের মাঠে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আরশে আজিমের ছায়াই থাকবে, আর ওই আরশে আজিমের নিচে সাত শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। এর মাঝে এক শ্রেণী থাকবে এরকম, যারা কিনা প্রতিনিয়ত মসজিদে আসা যাওয়া করতেন, আর তাদের দিল, তাদের বাস সব কিছু মসজিদের দিকেই থাকতো, যে কখন আবার মসজিদে চলে যাবে, মানে ছটফট করে আর কি, যেটার জন্য আমরা খুব বেশি, যে জিনিসটা আমাদের পছন্দ সেটাকে নেওয়ার জন্য, আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য যেমনটা আমরা করি। আসলে মসজিদের ক্ষেত্রে আমাদের এরকমটা হয় না, যদি এরকম হয়ে যেত হয়তো আমি আপনি কাল হাশরের মাঠে ওই ভয়াবহ অবস্থা থেকে বা আজাব থেকে হয়তো রেহাই পেয়ে যেতাম।
আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবা ইকরামের মধ্যে মসজিদে আসার কেমন আগ্রহ ছিল? একটি হাদিসে পাক পড়লাম যে ফজরের এত আগে চলে আসতো তারা, অন্ধকার থাকতো, আর এই অন্ধকারে তারা হাতের মধ্যে কোনো ধরনের আলো ব্যবহার করে, এরপরে তারা মসজিদের দিকে আসতেন। আর ওই সাহাবা ইকরাম মসজিদে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকে মসজিদে আসার ব্যাপারে, মসজিদে অবস্থানের ব্যাপারে, মসজিদে ইবাদতের ব্যাপারে, ফজিলতের কথা শুনলেন, তো তাদের মধ্যে তো মসজিদে আসা নিয়ে এক ধরনের প্রতিযোগিতার মধ্যে তারা লেগে গেলেন, কার আগে কে আসবে, কার আগে কে আসবে এরকমের। এখনও কিছু লোক আছে আল্লাহ তাআলার দয়ায় যে যারা মসজিদে আসার জন্য এখনও অনেক আগ্রহী, যেমন আমাদের রাফি ভাইও বললেন মসজিদে যাওয়া এটা নিজের কৃতত্ব মনে করা যাবে না, আল্লাহ তাআলার দয়ায়
আমাকে ডাক,
আল্লাহ তাআলার দয়ায় আমি মসজিদে আসতে পারলাম, এটা ভাবতে হবে, আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছেন বিদায় আমি মসজিদে আসতে পারছি। আল্লাহর ঘর মসজিদে যে কেউ চলে আসবে, মন ইচ্ছা না থাকলেও চলে আসবে এমনটা তো নয়, আল্লাহ যাকে দয়া করে, আল্লাহ যার উপরে হেসান করে, রহমত দান করেন, ওই সকল ব্যক্তিরাই কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসতে পারে, টুকিটাকি কাজগুলোও করতে পারে। আমি অনেক কমিটিকেও দেখছি মসজিদ কমিটি, তারা নিজেরাই সাফ করে, পরিষ্কার করে মসজিদকে, আবার অনেক ইমাম সাহেবকেও দেখছি নিজেই পরিষ্কার করে, যাদের মধ্যে ইলেমটুকু আছে, জ্ঞানটুকু আছে যে মসজিদ থেকে একটা খড়কুটাও যদি সে পরিষ্কার করে, একটা পিঁপড়া, মরা পিঁপড়াও যদি সে দূর করে দেয়, তার ফজিলত কী আছে সে জানে। আর এমনটাই হওয়া দরকার, মসজিদের আদব, মসজিদ পরিপূর্ণ করা, নেকির দাওয়াত দিয়ে নামাজি বাড়ানো মসজিদে, এগুলো এলাকার মধ্যে যারা আছি, আমরা যে মসজিদে নামাজ পড়ি, আমার আপনার আমাদের সবার এটা দায়িত্ব মসজিদে নামাজি বাড়ানো। মসজিদের সৌন্দর্য, রাফি ভাই বললেন, মসজিদের সৌন্দর্য হয়েছে নামাজি, আর এটাই যদি না থাকে, বিরন মহল থাকে, শূন্য থাকে, তবে সেটা সৌন্দর্য আর কি আছে? আপনি এত সুন্দর করে মসজিদ বানালেন কিন্তু নামাজি নেই, হ্যাঁ, পরিপূর্ণ না, তো সেখানে এত একটা ইয়ে পাবেন না। সৌন্দর্য করার পরেও অসুন্দর থেকে যাবে শুধু মুসল্লির অভাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আবারও রহমতপূর্ণ প্রভাতে এই অনুষ্ঠানে উপস্থিত হব, আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব নেকির দাওয়াতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ততক্ষণ আশা রাখি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।